প্রতিদিনের মতো আজকে লাইভ ম্যাচের প্রোগ্রাম 9248 এর সিজন 2020-21 এর 26তম এপিসোডে ঝড়ঝঞ্ঝাময় একটা সপ্তাহ শেষ করে বেশ সফলভাবে শেষ করার পরেও ঝড় যেন থামছে না মাদ্রিদে। টিম এবং টিমের বাইরের ইস্যু নিয়ে একের পর এক আলোচনা, পত্রিকায় একের পর এক নিউজ। একদিকে ইঞ্জুরি জর্জরিত স্কোয়াড, তার উপর কোভিডের হানা, আর সেই সাথে আজ থেকে যুক্ত হয়েছে ইউরোপিয়ান সুপার লীগের নতুন বিতর্ক। এই সব কিছু মিলে এবং সেই সাথে আসন্ন ঝড়, যে লীগ কম্পিটিশনে টিকে থাকার এবং চ্যাম্পিয়ন্স লীগে আমাদের যে প্রোগ্রেস, অবভিয়াসলি সেমিফাইনাল থেকে মাদ্রিদ কখনো হেরে আসতে রাজি না, স্কোয়াডের অবস্থা যাই থাকুক না কেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে খুবই বিক্ষুব্ধ একটা অবস্থা চলছে রিয়াল মাদ্রিদ শিবিরে এবং ম্যানেজমেন্টে দুই দিকেই। তো এই সব কিছুকে সামনে রেখে আজকে হেটাফের সাথে মুখোমুখি হচ্ছে, অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ নিয়েই আলোচনার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি প্রোগ্রামে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রিফাত, আর আমার সাথে আছে পেনিয়া মাদ্রিদ বাংলাদেশের তিনজন অফিসিয়াল মেম্বার, কামিল আল আশিক, আশফাক মাহমুদ রাফি ভাই এবং ওয়াসিফ রহমান। সবাই বেশ পরিচিত হোক আপনাদের কাছে। তো কেমন আছেন সবাই? শুরু করি আমরা আজকের আলোচনা। তো কামিলকে দিয়ে শুরু করি। কামিল, হেটাফে বরাবরই শক্ত প্রতিপক্ষ যে কোনো দলের জন্য, বিশেষ করে লো ব্লক ডিফেন্স তারা যেভাবে মেইনটেইন করে, এই ধরনের প্রতিপক্ষগুলো রিয়াল মাদ্রিদের জন্য সবসময়ই কঠিন। এবং আজকে আমাদের অ্যাটাকের যেই মূল ভরসার জায়গা এখন করিম বেনজেমা, কিছুটা ডিসকমফোর্টের জন্য তিনি ম্যাচ ডে স্কোয়াডে থাকলেও আজকের স্টার্টিং ইলেভেনে নেই। তো এরকম একটা পজিশনে আজকের ম্যাচ থেকে মাদ্রিদের ফলাফল কিরকম আমরা আশা করতে পারি? ইমোশনের জায়গা ভিন্ন, লজিকের জায়গা থেকে আমরা কি ধরনের রেজাল্ট আশা করতে পারি?
লজিকের জায়গা বললে আজকে মাদ্রিদের স্কোয়াড, মানে আমরা পডকাস্টে আসার আগেও ডিসকাস করতেছিলাম যে এটা আসলে খেলাবে কিভাবে, 4-2-4 নাকি 4-2-3-1, মানে কিভাবে খেলাবে। এখন মাদ্রিদ এবার কনসিস্টেন্ট ভাবে স্কোর করে আসতেছে বেনজেমা, মানে ম্যাচ বাই ম্যাচ, অথবা বেনজেমা না স্কোর করলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে ভিনিসিয়াস গোল দিচ্ছে, মাঝে মাঝে অ্যাসেন্সিও গোল দিচ্ছে, অথবা আমাদের মিডফিল্ডার মানে এবার সেভ করতেছে। ফর এক্সাম্পল ক্যাসিমিরো দেখবেন এই সিজনে অনেক গোলে হেডারে বা হচ্ছে আপনার সেট পিস থেকে গোল দিছে, আবার হচ্ছে ক্রস মাঝে মাঝে দিছে এইভাবে। আজকে আজকে যে স্কোয়াডটা, আজকে স্কোয়াডে অনেকগুলো ইরেগুলার মুখ, তার মধ্যে এই সিজনে রদ্রিগো বেশ মানে ইরেগুলার, তারপর চাস্ট একাডেমি টিম থেকে আসছে, তারপর ইসকো অনেকদিন পর দেখা যাচ্ছে যে এরকম একটা ম্যাচে স্টার্ট করতেছে, প্লাস আজকে মিডফিল্ডার ওই রকম নাই, আপনার মদ্রিজ হচ্ছে ইসকোর সাথে একমাত্র পিওর মিডফিল্ডার, তো ওই হিসাবে আপনার ডিফেন্সিভলি বেশ খানিকটা ধকল যাবে ইসকোর উপর, ইসকোর যে ওয়ার্ক রেট আর রাইট নাও মানে ফিজিক্যাল অবস্থা সেই হিসাবে। তো আমার যেটা মনে হয় জিদান বেনজেমার যে গ্যাপটা, ওই গ্যাপটা ফিল আপের জন্যই এতগুলো অ্যাটাকার বা এতগুলো মনে করেন ফরওয়ার্ড লাইনের প্লেয়ার যারা হচ্ছে উপরে খেলতে পারে, স্কোরিং পজিশনে যেতে পারে, গোল করতে পারে, এটা নাম মানে নামিয়েছে। এখন যেভাবে গেটাফে লো ব্লক করে, প্লাস আরেকটা ফ্যাক্টর গেটাফে যেভাবে মানে ফিজিক্যাল খেলে, এখন আমাদের ইয়ং প্লেয়ার আপনার রদ্রিগো, তারপর হচ্ছে ভিনিসিয়াস, এসেন্সিও, এদের ফিজিক্যাল স্ট্রেংথ এত বেশি না, আমরা সবাই জানি এটা। এরা এখন কিভাবে সেটা কোপ আপ করে আর কোপ আপ করে ম্যাচটা বের করে আনে, এটা এখন ম্যাচের মধ্যে আমাদের দেখতে হবে। বাট এই ম্যাচে আমার মনে হয় আমাদের লাস্ট উইকটা, লাস্ট উইকের আগের উইকটা যে পরিমাণে স্ট্রেস গেছে, বেনজেমার রেস্ট, ক্রুসের রেস্ট, এবং সাথে আজকে খেলা সত্ত্বেও মদরিচের রেস্টটা মানে ইনএভিটেবল ছিল, এদের উপর যে পরিমাণ প্রেশার যাচ্ছে, এখন আমাদের মানে কিছু করার নাই। ম্যাচ যে কোনো একটা আমাদের ফোকাস করতে হবে। সামনের উইকে আবার বেটিসের সাথে ম্যাচ আছে, এই ম্যাচে যদি আমরা আরো ফ্যাটিক হয়ে যাই তাহলে দেখা যাবে যে ওই ম্যাচটা যেটা আরো বড় ম্যাচ, আরো চ্যালেঞ্জিং ম্যাচ, ওই ম্যাচে আমরা আরো বেশি সমস্যা ফেস করব। তো ওই হিসাবে এখন আমি হোপফুল যে চারজন অ্যাটাকার বা ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলতেছে, কিছু হওয়া পসিবল, মানে ডিফেন্সিভলি সলিড রাখা যায়। আর চাষের উপর অনেক বড় আজকে বোঝা, এখন মিলিটারের সাথে মিলে সে কিভাবে ডিফেন্সিভলি সামলাইতে পারে এটা দেখার বিষয়।
নতুন মুখ হিসেবে চাষের উপরে আজকের প্রেশারটা আসলেই অনেক বেশি, বিশেষ করে এই ধরনের প্রেশারের ম্যাচ মোমেন্ট গুলা যখন হচ্ছে টিম বলা যায় একরকম চাষের মুখের দিকে তাকায় আছে, এরকম একটা সিচুয়েশন, এইরকম ম্যাচ গুলা জুনিয়র প্লেয়ারদের জন্য একই সাথে ভালো এবং মন্দ দুটাই। ভালো এই সেন্সে যদি সে ভালো করতে পারে তখন দেখা যায় যে মরালি সে অনেক বেশি বুস্টেড হয়ে যাবে, যেটা আমাদের ইন ফিউচারে অনেক বেশি কাজে দিবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি এই ম্যাচে সে কোনো কারণে মিস্টেক করে এবং সেই মিস্টেকের কারণে যদি মাদ্রিদ গোল কনসিড করে, সেক্ষেত্রে তার নিজের প্রতি একটা মানে বলা যায় যে একটা ব্লেম থেকে যাবে, যে যেরকম একটা এরকম একটা মোমেন্টে দায়িত্ব দেওয়া হয়েছিল, রিগার্ডলেস আমি কাস্তিয়া প্লেয়ার, আমি মাদ্রিদের এই গ্লোরিটাকে ধরে রাখতে পারিনি। সো দিস ইজ এ বিগ কোয়েশ্চেন যে আজকে জাস্ট কিভাবে রেসপন্স করে। তো উই ডেফিনেটলি উইশ হিম দ্য বেস্ট। আচ্ছা ওয়াসিফ, ডাক্তার মানুষ, ডাক্তারি শাস্ত্র থেকেই মেডিকেল কোশ্চেন গুলো তোমার কাছে করি। এটা হচ্ছে যে একের পর এক ইঞ্জুরি মাদ্রিদের এই সিজনে, সোফার 56 ইঞ্জুরি কেসেস। তো এটার পিছনে আমরা মেডিকেল টিমকে হয়তো অনেক রকম ব্লেম করতে পারি, কিন্তু রিসেন্টলি আমরা যে কোভিড এর যে কেস গুলা একের পর এক এনকাউন্টার করছি এবং মানে ভালভার্দে ইস্যুটা জানার পরে জানা গেল যে সে কোভিড নেগেটিভ হওয়ার পরে কোন একজন কোভিড পজিটিভ পার্সনের কন্ট্যাক্টে আসার কারণে তাকে হচ্ছে আইসোলেট করতে হয়েছে। তো ইউজুয়ালি কিন্তু প্লেয়াররা ইয়ার একটা বায়ো বাবলের মধ্যে থাকার কথা এই সময়। তো এখন একের এই যে ভালভার্দে যে কেসটা, সেটা কি আমাদের কি এটা একটু ভাবতে বলছে না যে ইঞ্জুরির পিছনে একা আমাদের মেডিকেল টিমেরই দোষ না, কিছুটা হয়তো বা আমাদের প্লেয়ার দ্বারা গাফিলতি আছে? তোমার কি মনে হয়?
ভাই, বায়ো বাবলে তো থাকার কথা, কিন্তু লাস্ট আমাদের যেই কোভিড রাফেল ভারানেরটা ছিল, ওটাও কিন্তু একটা ছিল যে ওই পজিটিভ কোন একজনের কন্ট্যাক্টে আছে, যে ফ্যামিলি মেম্বার বা কোনো ফ্যামিলি মেম্বার ওইখান থেকে আসছে। এখন ফেদে ভালভার্দের ক্ষেত্রেও সেম আমরা শুনতেছি যে একজন হলো পজিটিভ মেম্বারের কন্ট্যাক্টে আসার কারণে ওকে আইসোলেট করা হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখছিলাম মার্সেলো ওর ফ্যামিলির সাথে হলিডে ভ্যাকেশনের জন্য হলো গেছিল। তো প্লেয়াররা কিভাবে বায়ো বাবল মেনটেন করতেছে বা ম্যানেজমেন্টের কিভাবে এই বায়ো বাবলটা মেনটেন করা হচ্ছে, এটার পিছনে তো কোশ্চেন মার্ক থাকেই যায়। এর আগে সিজনে আমরা ইয়োভিচকে অনেক ব্লেম করছি বায়ো বাবল ভাঙার জন্য, ফ্যামিলি পার্টি করার জন্য, কিন্তু এই সিজন অনেক উদাহরণ আমরা দেখতেছি এটা। যদি আসলে বায়ো বাবলের স্কিপুল মেনটেন করা হয় তাহলে না রাফায়েল ভারানের কোভিড পজিটিভ হওয়ার কথা ছিল, না এখন ফেদে ভালভার্দের আইসোলেট করার কথা ছিল। যেমন ক্রিকেটাররা আইপিএল হচ্ছে আমরা দেখতেছি, ক্রিকেটাররা কিন্তু স্ট্রিক্ট বায়ো বাবল মেনটেন করে চলতেছে, ওরা কিন্তু কোনো অ্যালাউড না ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করার জন্য। স্টোকস এর একটা উদাহরণ দেখছিলাম আমরা, যে অনেকদিন ধরে হলো ফ্যামিলি থেকে আলাদা আছে, মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক বড় কোশ্চেন মার্ক থাকে যে বায়ো বাবল মেনটেন হচ্ছে কিনা। আর হলো এত ইঞ্জুরির কথা বলা হচ্ছে, যে ইঞ্জুরির ক্ষেত্রে খালি মেডিকেল টিম না, আরো অনেক ফ্যাক্টর কাজে, মানে আরো অনেক ফ্যাক্টর থাকতেছে। একটা হিসেবে ধরা হয় যে আমাদের ট্রেনিং রিজিয়নকে, যে আমাদের হয়তো ট্রেনিং রিজিয়নের মধ্যে কোনো সমস্যা আছে যেটা হলো ইঞ্জুরির একটা কারণ হইতে পারে। এত ইঞ্জুরির পর, এত মাস্কুলার ইঞ্জুরির পর যে ট্রেনিং রিজিয়নের মধ্যে কোনো সমস্যা আছে, এটা ডিনাই করার কোনো উপায় নেই। আমাদের সমস্যাটা যে ট্রেনিং রিজিয়নে আছে, এটা কিন্তু এটা আবার অ্যাভয়েড করারও কোনো উপায় নাই। যেমন আমরা যদি জিদানের ট্যাকটিকসে আসি, জিদান কিন্তু কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট ফরমেশন মেনটেন করে চলে না, যে এক একটা ম্যাচ এক একটা পার্টিকুলার ফরমেশন, এক একটা ম্যাচ এক একটা অপোজিশনের উপর করে ডিপেন্ড করে করা হয়। আমরা ম্যান সিটিকে ফেস করলে আমরা একটা হলো ডিফাইন্ড অ্যাপ্রোচে যাব, আমরা গেতাফেকে ফেস করলে একটা ডিফাইন্ড অ্যাপ্রোচে যাব, ডিফাইন্ড ফরমেশনে যাব। তো প্রত্যেকটা ম্যাচের আগে প্লেয়ারদেরকে ওয়েল ট্রেন্ড ওয়েল ড্রিল ফরমেশনের সাথে করা অনেক দরকার। এইটার জন্য আমাদের মানে ট্রেনিং রিজিমকে অ্যাভয়েড করা একদম সম্ভব না। ক্রুস হোক মডরিচ হোক সেম ট্রেনিং রিজিমে সেম ট্রেনিং করে পুরো সিজন কিন্তু ইঞ্জুরি অ্যাভয়েড করতেছে। একটা রিজন কি, ওরা হলো নিজেদের পার্সোনাল কেয়ার হয়তো অন্যান্য প্লেয়ারদের থেকে বেশি বেটার রাখে। তারপর মেডিকেল টিমের তো প্রবলেম আছে, মেডিকেল টিমের প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম যে আমাদের হলো প্লেয়ার গুলো হলো রিল্যাপস করে সবচেয়ে বেশি। মেডিকেল টিম কান ডায়াগনাইজ দ্য রিয়েল প্রবলেম। হ্যাজার্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে এক দুইবারের বেশি হলো ভুল ডায়াগনোসিস হয়েছে। তারপরে হলো রিসেন্টলি হলো র্যামোস অ্যাথলেটিকো বিলবাওর সাথে ম্যাচের আগে র্যামোসকে কোনোভাবেই খেলতে দেওয়া উচিত ছিল না, র্যামোস হলো ইঞ্জেকশন নিয়ে পেইন নিয়ে ম্যাচটা খেলছিল, যে সুপার কাপের ম্যাচ।
আচ্ছা, প্লাস আমি একটা জিনিস একটু অ্যাড করি সাথে, সেটা হচ্ছে যে আজকে যে যে এল ক্লাসিকোতে যে ইনজুরিটা হলো, সেটা যে মানে পিসিএল যে ইনজুরিটা, ওই ইনজুরির পরে কি আদৌ মাঠে কন্টিনিউ করাটা পসিবল? মানে মেডিকেল সায়েন্স কি বলে?
পিসিএল ইনজুরি অনেক সময় বোঝা যায় না, সবসময় যে বোঝা যাবে এমন না। পিসিএল ইনজুরি এমন হয় যে অনেক সময় এক দুই দিন পরে বোঝা যায়, এমনও হইতে পারে। কিন্তু ভালভারদের ওই সময় কন্টিনিউ করা আসলে উচিত ছিল না। ভালভারদের যে আমরা এখন ভালভারদের তাও যদি মেডিকেল টিম অ্যালাউ করে, ওইটা মেডিকেল টিমের ব্যর্থতা। কিন্তু যদি ওই 2 মিনিট খেলার কারণে খেলে, ওই ক্ষেত্রে আমরা মেডিকেল টিম কে ব্লেম করতে পারি না। আসলে
আমি জানতে চাচ্ছিলাম যে ওইটা কি ইনস্ট্যান্ট বোঝা যায় কিনা।
ইনস্ট্যান্ট বুঝা সবসময় যায় না ভাই, বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় যে পিসিএল ইনজুরি হয়েছে, কিন্তু সবসময় আপনি বুঝতে পারবেন না।
আচ্ছা, ওকে, এই সাথে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে এই যে ভালভার্দে একজন কোভিড পজিটিভ পার্সনের কন্ট্যাক্টে থাকার পর সে কিন্তু ট্রেনিং সেশনেও এসেছে। আচ্ছা ওয়াসিফ, আচ্ছা কোশ্চেনটা আমি ওয়াসিফের জন্য করব, সেজন্য কোশ্চেনটা আপাতত রাখি। তো রাফি ভাই, আপনার কাছে একটা কোশ্চেন, অ্যাকচুয়ালি মানে বেশ এই কোশ্চেনটা অনেকেই করছেন, সেটা এই যে রুমি ভাই যে কোশ্চেনটা করেছেন যে ইসকো মডরিচের ডাবল ডাবল পিভট নিয়ে অপিনিয়ন কি, এবং একই সাথে আরেকজন জানতে চেয়েছেন যে কোন সিডিএম নাই, ইসকো মার্সেলো স্টার্টিং, হাউ রিস্কি ইজ দিস? তো আপনার কাছে কি মনে হয় যে ইসকো মার্সেলো স্টার্ট করছে, তার উপরে আমাদের সিডিএম নাই, হয়তো বা দেখা যাবে যে সিডিএম রোলটাতে হয়তো বা একটু নিচেতে হচ্ছে মডরিচ এবং ইসকোকে হয়তো নেমে খেলতে হবে? তো এক্ষেত্রে আজকে টিমে আজকে আমাদের ডিফেন্সটা কতটুকু সলিড থাকতে পারে, যেহেতু দেখতে পাচ্ছেন যে আমাদের রেগুলার স্টার্টাররা তো নাই, মানে আমাদের রেগুলার 11 এর 4 জন ডিফেন্ডার সবাই বাইরে, এবং আমাদের যে ব্যাকআপ প্লেয়ার আছে সেটাও আজকে নেই, আমাদেরকে খেলাতে হচ্ছে একাডেমি প্লেয়ার চাষকে। তো এরকম একটা সিচুয়েশনে এই যে আমাদের কারেন্ট অবস্থাটা, যে মার্সেলো এক পাশে ডিফেন্স করবে, অন্য পাশে ইসকো মডরিচ হয়তো বা নিচে খেলতে হবে, আমাদের ডিফেন্সের জন্য সেটা কতটা থ্রেটনিং হতে পারে বলে আপনার অপিনিয়ন? রাফি ভাই,
হ্যালো,
হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলুন।
সরি আমার নেট একটু স্লো যাচ্ছে। আচ্ছা, কোশ্চেন আমি যতটুকু শুনছি যা মনে হচ্ছে, মানে ইসকো আর মদ্রিচের ইয়েটা কেমন হবে, আর হচ্ছে আমাদের মিডফিল্ডের এখন কি অবস্থা এটা নিয়ে। আর তো আজকে
মানে
একটা মানে প্রুফ করে,
হ্যাঁ ভাই কন্টিনিউ,
হ্যালো,
হ্যাঁ হ্যাঁ ভাই কন্টিনিউ করেন।
আমাদের স্কোয়াডে আছে তো মাঝে এই সিজনে মনে একটু বেটার পারফরমেন্স দেখছি কয়েকটা ম্যাচে, তার ভালোই খেলা পারফরমেন্স ছিল। সো আজকে আসলে খুব ক্রুশাল তা ওর জন্য, যদি চাই ভালো পারফর্ম করে আজকে মানে হি কুড বি দ্য স্টার অফ দ্য ম্যাচ। হ্যাঁ, এরকম একটা পসিবিলিটি আছে যদি সে ওভাবে করতে পারে। সো এটা একটা ওর জন্য অনেক বড় অপরচুনিটি আমাদের জন্য, কারণ আসলে তো আমাদের 16-17 বা ওই সময়ে যেরকম ডেপ ছিল আমাদের স্কোয়াডে এ টিম বি টিম করার মতো, সো ও কিন্তু বি টিমের একটা খুব বড় পার্ট ছিল তখন। সো মানে তখন মনে হয় তার খুব ভালো একটা সিজন গেছে স্কোর। সো ওইরকম যদি কিছু একটা করতে পারে ওই সিজনগুলোর মতো, তার কিছু পারফরমেন্সগুলো যদি আজকে করতে পারে, তাহলে মনে হয় অনেক ভালো একটা হেল্প হবে। আর মার্সেলোর ব্যাপারটা হচ্ছে ও হ্যাঁ এজ হয়ে গেছে, প্লাস হয়তো দুই এক সিজন ধরে খুব একটা ভালো পারফরমেন্স করতেছে না আগের মতো না, বাট আসলে মনে হয় এরকম ক্রুশাল গেমগুলোতে এই প্লেয়ারদের যে এক্সপিরিয়েন্স, তারপরে তাদের মানে জুনিয়রদের সাথে যে খেলার মানে তাদেরকে লিড করা বা তাদেরকে ওইভাবে মাঠে লিডার হিসেবে তাদের মনে হয় একটা বড় আজকে ইয়ে থাকবে, মানে রোল প্লে করা লাগবে, যেহেতু অনেক কাস্তিয়ার প্লেয়াররাও আছে এখানে। সো এই দুজনের খুব ক্রুশাল আজকে মনে হয় ডিউটি আছে। আর প্লাস যেহেতু মদ্রিচ আর ক্রুসের কাছ থেকে আমরা আশা করি না যে 100% আজকে তাদেরকে ডেডিকেশন দিয়ে খেলতে পারবে বা ফুল মানে ফিজিক্যালি তারা ফিট থাকবে বলে মনে হচ্ছে না আর কি। সো ফুল 90 মিনিট হয়তো তারা দুজন খেলতে পারবে না। সো সেই হিসেবে ইসকো মার্সেলোর উপর অনেক বড় একটা ডিউটি আছে আর কি। সো দেখা যাক কি করে, বাট ইট উইল বি টাফ ফর দেম, যেহেতু ডিফেন্সে অত বেশি আমাদের এখন ইয়ে নাই, এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই আজকের ম্যাচগুলো, জাস্টকে ঠিকঠাক মতো মেনটেন করে তার কাছ থেকে ভালো সাপোর্ট পাওয়া, এটাও ডিপেন্ড করে কি তারা যদি পায় আর কি ব্যাকলাইন থেকে, তাহলে হয়তো আমাদের স্ট্রাইকিং পজিশন যারা আছে তাদেরকে ভালো কিছু বল দিতে পারে। বাট মার্সেলো আমার মনে হয় ডিফেন্সের চেয়ে এখন অফেন্সেই বেশি মনোযোগ দেয় সবসময় যেটা, সো আজকে মনে হয় তাই করবে, বাট লেটস সি কি করতে পারে আর কি।
এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করি, হেটাফের স্কোয়াডের আজকে আমি যে স্কোয়াডটা দেখলাম ওদের, ওদের স্কোয়াডে প্রায় সবাই হচ্ছে বেশ ফিজিক্যাল খেলা প্লেয়ার, বিশেষ করে হচ্ছে ওদের যে সেন্টার ব্যাক এবং ক্যাপ্টেন জেনে, সে কিন্তু মানে রিসেন্টলি ইঞ্জুরি থেকে ব্যাক করেছে ইফ আই এম নট রং, এবং হচ্ছে উনাল, সে খুব মানে জাস্ট হচ্ছে গতকালকেই বোধ হয় কোভিড নেগেটিভ হলো, আজকে সে স্কোয়াডে ইনক্লুডেড। এবং বাকি যে স্কোয়াডের যে গোলকিপার বাদে যে 10 জনের 8 জনের সাথে হচ্ছে মাদ্রিদকে ব্যাটল করতে হবে, সবাই খুব ফিজিক্যালি খুবই স্ট্রং, এবং হেটাফে এমনিতেও হচ্ছে ওদের ট্যাকটিক্সটাও কিন্তু বেশ ফিজিক্যালি খেলা। তো এই যে সিচুয়েশনটা যে মদ্রিচ 4,000+ মিনিট খেললো এবং প্রত্যেকেই ফ্যাটিং, লাস্ট ম্যাচে লিভারপুলের সাথে ম্যাচে ওদের ফ্যাটিকটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল, তারপর আজকে হেটাফের সাথে ফিজিক্যাল ম্যাচ। তো আজকের ম্যাচে মাদ্রিদের অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত বলে মনে করো কামি?
ভাই ফার্স্টে আমি মদ্রিচ নিয়ে আসি। মদ্রিচ মানে আপনি দেখবেন যে এরকম অনেক প্লেয়ারই আছে, বয়স যতই বাড়ুক এরা হচ্ছে আপনার বেঞ্চে বসে থাকতে বা হচ্ছে এইভাবে থাকার চেয়ে আপনার যদি ম্যাচ কন্টিনিউ করে তাহলে অনেক বেশি ভালো খেলে। ফর এক্সাম্পল মদ্রিচকে যখন আপনার লাস্ট সিজনের একটা ভাগে অথবা মনে করেন এই সিজনে রেস্ট দেওয়া হচ্ছিল, ওইভাবে মনে করেন মানে মেইন ক্রুশিয়াল রোল দেওয়া হচ্ছিল না, ওর এজ কনসিডার করে তারপর স্টেমিনা কনসিডার করে, মানে মদ্রিচ কাইন্ড অফ আনহ্যাপি ছিল। ও হচ্ছে নিজে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জের জন্য আস্ক করতেছিল যে না আমি হচ্ছে স্কোয়াডের জন্য ব্যাটল করবো, ইয়ং প্লেয়ার আসবে অবভিয়াসলি, বাট আই উইল ব্যাটল উইথ মাই বেস্ট। মদ্রিচের মানে স্পিচটা ছিল এরকম টাইপের। মদ্রিচ অ্যাকচুয়ালি ওই টাইপের প্লেয়ার যে মনে করেন পুরো ম্যাচ মনে করেন খেলবে, পুরো সিজন খেলবে, তা যতক্ষণ খেলা যায়। এই এখন বেঞ্চে বসে থাকলে যে মদ্রিচ খুব খুশি থাকবে এরকম কন্ডিশনে এরকম সিচুয়েশনে, এটা কিন্তু এরকম টাইপের প্লেয়ার মদ্রিচ না, মদ্রিচ এরকম টাইপের প্লেয়ার কখনো ছিল না। প্লাস মদ্রিচের আরেকটা ফ্যাক্টর, মদ্রিচের দেখতে যতই মনে করেন ছোটখাটো লাগুক বা হচ্ছে দেখে মনে হোক অনেক দুর্বল, মদ্রিচ হচ্ছে আপনার বালকানরা এমনিতেই হচ্ছে ফিজিক্যালি অনেক বেশি, আপনার
স্ট্যামিনাটা অনেক বেশি থাকে,
অনেক বেশি স্ট্যামিনা থাকে বালকানদের, এটা হচ্ছে এরা এরা ওরা কাইন্ড অফ ব্লেসড এই এই জিনিস নিয়ে। আমি রিসেন্টলি আপনার আমাদের অরিজিন নিয়ে ঘাটতেছিলাম বিভিন্ন রেসের, তখন ওইখানে পাইলাম। যাই হোক, আমার সেটা মনে হয় জিদান আজকের ম্যাচেও মদ্রিচকে স্টার্ট করছে, বা আপনার বাকি যাদের স্টার্ট করছে এটা একটাই কারণ, জিদান হচ্ছে আপনার ট্রেনিং এ কিছু, যেটা এর আগে বলতেছিল ওয়াসিব, যে ট্রেনিং এ কিছু আপনার ড্রিল ইউজ করে, যে ড্রিল গুলো হচ্ছে আপনি হুট করে একাডেমি থেকে কেউ এসে অ্যাডপ্ট করতে পারবেন না ম্যাচের মধ্যে। ইন গেমে দেখবেন যে ম্যাচের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। মদরিচ বা মার্সেলো এরা হচ্ছে আপনার যেমন ফর্মে থাক, এরা হচ্ছে রেগুলার আপনার এ টিম বি টিম প্র্যাকটিস করতেছে, ড্রিল গুলো রেগুলার কন্টিনিউ করতেছে। দেখবেন যে আমাদের হচ্ছে ইভেন ইডেন হ্যাজার্ড, ইসকো, এরা হচ্ছে ম্যাচ স্টার্ট না করলেও এরা কিন্তু আপনার রেগুলার প্র্যাকটিস করে, রেগুলার প্র্যাকটিস করে এবং এবং পুরোদমে প্র্যাকটিস করে। এরা হচ্ছে এই টাস্কটার মধ্যেই থাকতেছে। এখন রাউলের আন্ডারে হচ্ছে ওরা কোন ট্যাকটিক্স এ খেলতেছে বা কিভাবে খেলতেছে এইসব না বুঝে এখন আমরা সিডিএম লাগবে জন্য একজনকে ধরে এনে লাগাই দিলাম একটা স্কোয়াডে। এটা তো আর আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে হলো স্ক্রু লাগানোর মতো না, যে আপনি একটা জায়গায় যে কোনো অটো একটা স্ক্রু ড্রাইভার মানে দিয়ে ঢুকাই দিলেন আর হয় ফিট হয়ে গেল। আমার যেটা মনে হয় যে এটা আমাদের মানে রাইট নাও যে পরিমাণ ফিট আছে স্কোয়াড ওই হিসাবে, ক্রুজকেও বেশ টায়ার্ড লাগতেছিল, ক্রুজ আজকে বেঞ্চে আছে, তো আমার মনে হয় যে মদ্রিচ আর ক্রুজ যদি আমাদের রেজাল্ট ফেভারে আসে বা আপনার মোটামুটি পক্ষে থাকে ম্যাচটা, তাহলে দুইজন মানে সোয়াপ করবে 60 মিনিট বা এরকম মিনিটে, আর সেম বেনজিমা লাস্টের দিকে স্কোর না হলে নামতে পারে, অ্যারিবাস বা বাকি যারা আসলে তারও সেম। এখন আমি কোশ্চেন মেবি ট্র্যাক হারাই ফেলছি, আরেকবার যদি কোনো ছাড়া পরে আমার তাহলে রিফ্রেশ প্লিজ বলবেন।
আচ্ছা না না সমস্যা নেই, তুমি মোটামুটি কোশ্চেনের ট্র্যাকে থেকে অ্যান্সারটা দিয়ে দিছো যে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত। তো থ্যাংক ইউ যে খুব সুন্দর একটা পয়েন্ট তুমি ধরাই দিলা, সেটা হচ্ছে মানে জনতার নায়ক ব্লাঙ্কো তাকে কেন হচ্ছে বেনজেমা স্টার্ট করাচ্ছে না, মানে এই বিষয়টা নিয়ে বোধহয় আমরা এর আগে অনেক পডকাস্ট অনেকবার আলোচনা করেছি, বাট এই টপিকটা বারবার ঘুরে ফিরে আমাদের মানে ফ্যানদের মধ্যে আসে, কেন আসে আমি এক্সাক্টলি বুঝতে পারি না। কারণ মানে কাস্তিয়া কোচ এবং মেইন টিমের কোচের মধ্যে যোগাযোগ আপনার আমার চেয়ে অনেক বেশি হয়, তো এই জিনিসটা মানে ডেফিনেটলি কোচদের মাথায় থাকে যে কি করা উচিত। তো ওয়াসিফ তোমার কাছে একটা কোশ্চেন তখন আমি আসতে যাচ্ছিলাম, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে তুমি তখন ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই তো আবার মেডিকেল সায়েন্সের কোশ্চেন নিয়ে আসি, সেটা হচ্ছে যে ভালভার্দে একজন কোভিড পজিটিভ পার্সনের কন্ট্যাক্টে থাকার পর টিমের সাথে ট্রেনিংও করেছে। এখন এইরকম সিচুয়েশনে যদি ভালভার্দে আইসোলেটেড থাকে যেহেতু আছে এবং মানে বাই এনি চান্স আল্লাহ না করুক যদি তার পজিটিভ আসে, সেক্ষেত্রে আমাদের টিমের বাকি মেম্বারদের মানে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা কেমন, যেহেতু তারা হচ্ছে অ্যাথলেট ডেফিনেটলি আমাদের চেয়ে ফিজিক্যালি তারা স্ট্রং, বাট স্টিল আমি একটা ইনফরমেশন অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে একটা আইস হকি টিম, ক্যানাডার একটা আইস হকি টিম, ভ্যাঙ্কুভার কামাক সম্ভব এরকম একটা নাম খুব সুন্দর, ভ্যাঙ্কুভার কামাক ভ্যাঙ্কুভারের রেটিং যাই হোক, তো ওদের মেইন টিমে একসাথে 22 জন প্লেয়ার কোভিড পজিটিভ হয়েছিল। তো পরে ওদের টিম হচ্ছে ইনভেস্টিগেট করলো যে কিভাবে এটা পসিবল, দেন পাওয়া গেল যে ওদের একজন প্লেয়ার কোভিড পজিটিভ ছিল এন্ড আফটার দিস পুরো টিম ইনফেক্টেড হয়ে গেছে। এখন মানে মাদ্রিদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা তো কেমন হতে পারে বলে তোমার মনে হয়?
কোভিড পজিটিভ এর ক্ষেত্রে মাদ্রিদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা অ্যাকচুয়ালি কম, এমন না যে হইতে পারে না, কিন্তু একজন কোভিড পজিটিভ থেকে এতজন সরানোর সম্ভাবনাটা আসলে এখন কম, কারণ রাফায়েল ভারান যখন ইনজুরি হয়েছিল মানে কোভিড পজিটিভ ছিল ও কিন্তু আমাদের সাথে ট্রেন করছিল আমাদের প্লেয়ারদের সাথে, তারপরে হলো যেই প্লেয়াররা শুধু এইটা উদাহরণ না, কয়েকদিন আগে হলো ক্রোয়েশিয়ার যখন ইন্টারন্যাশনাল ডিউটিতে ছিল ক্রোয়েশিয়ার 6-7টা প্লেয়ার কিন্তু একসাথে কোভিড পজিটিভ ছিল, মডরিচ হোক বা বাকি কয়েকজন ছিল না, এতজন একসাথে সবাই কোভিড পজিটিভ হওয়ার চান্সটা কম। এমন হইতে পারে যে আরো এক দুজন আমরা যদি ফেদে বলবাদে আসলে ইনফেক্টেড হয়ে থাকে আরো এক দুজন ইনফেক্টেড হইতে পারে। এখন ফেদে বলবাদে আসলে আমাদের যে লেটেস্ট নিউজটা কোক থেকে পাওয়া, ফেদে বলবাদে আসলে ইনফেক্টেড না কিন্তু রেগুলেশনের জন্য ওকে হলো করা হয়েছে, আইসোলেট করা হয়েছে যেহেতু সে কন্ট্যাক্টে ছিল। তো এখন 2-3 মানে আমার যতটুকু হোপফুল আমি ফেদে বলবাদে হয়তো ইনফেক্টেড হবে না, মানে কোভিড পজিটিভ হিসেবে ধরা পড়বে না, দেয়ার উইল বি অ্যানাদার টেস্ট ইন সাম 2-3 ডেজ, হি শুড বি ক্লিয়ার টু প্লে দ্য নেক্সট গেম।
আচ্ছা রাফি ভাই, আজকের ম্যাচটা নিয়ে আপনার কাছে সেকেন্ড আরেকটা কোশ্চেনে আসি, সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট থ্রিটা কেমন হতে পারে, মানে ছোট্ট শর্ট একটা আনসার জানতে চাচ্ছি আপনার কাছে, যদি আপনি লজিক দিতে চান সেটাও দিতে পারে। আই গেস রাফি ভাই কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে কোশ্চেনটা নিয়ে তাহলে ওয়াসিফের কাছেই যাই, আজকের আমাদের ফ্রন্ট লাইনটা কেমন হতে পারে বলে মনে হয়?
আমার মনে হয় যে অ্যাসেনসিও সিএম হিসেবে খেলবে, কাম হিসেবে খেলবে, আর ইনফ্রন্ট খেলবে হয়তো রড্রিগো 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 মারিয়ানো আর ভিনিসিও। মেনলি হলো
আর মার
অ্যাসেনসিওকে মিডফিল্ডার হিসেবে খেলানোর ট্রাই করবে, অ্যাসেনসিও সেন্ট্রালি থাকবে, মিডফিল্ডার হিসেবে খেলানোর ট্রাই করবে যতটুকু মিডফিল্ডে কন্ট্রিবিউট করানো যায়। আবার আমাদের কিন্তু ছিল একটা যে রড্রিগো, আমাদের জিদান হলো লাস্ট ইয়াতে, লাস্ট ট্রেনিং এ হোক বা এর আগে যখন ইয়া ছিল, এর আগে যখন আমাদের প্রি সিজন ছিল সবার আগে, ওখানে রড্রিগোকে জিদান অনেক সময় হলো মিডফিল্ডে খেলানোর ট্রাই করছিল। তারপরে আবার লাস্ট লাস্ট সিজনের শুরুতে রড্রিগোকে মিডফিল্ডে খেলানোর ট্রাই করছিল ইয়াতে প্রি সিজনের ক্ষেত্রে, যে শর্ট প্রি সিজন ছিল ওইটার মধ্যে একটু ট্রাই করছিল। এখন রড্রিগোকে মিডফিল্ডে খেলানোর ট্রাই আনঅর্থোডক্স হইতে পারে, কিন্তু আমার মনে হয় না যে রড্রিগোকে খেলাবে। বেশিরভাগ সম্ভাবনা অ্যাসেনসিওকে যতটুকু মিডফিল্ডে কন্ট্রিবিউট করতে পারে উইথ ক্রুস এন্ড উইথ মডরিচ এন্ড ইসকো।
এখন মানে সেক্ষেত্রে আমাদের আজকে মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার মানে যে রোলটা সবসময় ক্যাজমিরো পালন করে সেই ডিউটি দেওয়ার জন্য আজকে কেউ নাই, মানে যেখানে আমাদের রেগুলার যে মানে ডিফেন্স লাইন সেটাকে শিল্ড করার জন্য ক্যাজমিরোর যে রোলটা যে ইম্প্যাক্টটা সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। সেখানে আমাদের আজকে মানে একাডেমি থেকে প্লেয়ার নিয়ে এসে আমাদের ডিফেন্স লাইন সাজাতে হচ্ছে।
আমাদের দুইটা ফুলব্যাক কি অ্যাটাকিং মাইন্ডেড?
হ্যাঁ, এবং তার উপর আমাদের দুইটা ফুলব্যাক কি অ্যাটাকিং মাইন্ডেড? অদ্রিজোলার ডিফেন্সিভ ক্যাপাসিটি নিয়ে অলরেডি কোশ্চেন উঠে গেছে, মার্সেলোটা অলরেডি মানে প্রুভেন যে বয়সের ভারে তার ডিফেন্সিভ ক্যাপাবিলিটি যথেষ্টই রিডিউসড হয়ে গেছে। তো এইরকম একটা সিচুয়েশনে ব্লাঙ্কোকে কি আসলে সুযোগ দেওয়া যেত? আমি জনতার কোশ্চেনটা তোমাকেই করি।
ব্লাঙ্কোকে সুযোগ দেওয়া যেত, কিন্তু ব্লাঙ্কো ছিল কালকে ক্যাস্টিয়াতে ছিল, যেটা হলো বলা হয় যে আমরা হলো ওয়েল ওয়েল ড্রিল ওয়েল ট্রেন করার কথা বলা হয়। ব্লাঙ্কো কিন্তু কালকে ক্যাস্টিয়ার একটা ম্যাচের জন্য হলো ক্যাস্টিয়ার স্কোয়াডের সাথে ছিল। তার উপর হলো ব্লাঙ্কো ব্লাঙ্কো এমন না যে ওকে স্টার্ট করানো যাইতো না, জিদান বেশিরভাগ আমাদের গেম, যেটা কথা বললো কামিল আমাদের গেম প্লে সম্পর্কে, আমাদের গেম প্লে কিন্তু অনেক শেষে হয়। যেমন মাঝে মাঝে আমরা গেম স্লো করে দেই, মাঝে মাঝে এমন হয় লিভারপুলের সাথে ম্যাচে প্রথম 10 মিনিটের পর আমাদের এমন ছিল যে ক্রুস মডরি ইচ্ছা মতো ব্যাকপাস দিচ্ছিল গেম স্লো করার জন্য, যে লিটারলি হ্যাড দ্য কন্ট্রোল অফ দ্য হোল গেম আফটার 10 টু 15 মিনিট। এটা কিন্তু সম্ভব না যদি আপনি হঠাৎ করে ম্যাচে যেয়ে এটা করতে পারবেন না। আইদার ইউ আর ওয়েল ট্রেন্ড ওয়ার ওয়েল ওয়েল ড্রিল্ড অ্যাবাউট দিস, হঠাৎ করে ম্যাচে যেয়ে স্কুল মতো একটা প্লেয়ারকে ঢুকাই দিবেন, যায় যে বলবেন যে ব্ল্যাঙ্কোকে আপনি ম্যাচ তুমি ম্যাচ কন্ট্রোল করো, এটা খুবই টাফ তাদের জন্য। আমাদের সিজনের শুরুতে অনেক সময় বলা হয়েছিল, আমাদের সিজনের শুরুতে কিন্তু আরিফ বাস আর হলো মার্ভিন 1 মাস ধরে টিমের সাথে ট্রেন করছিল, এই জন্য কিন্তু সিজনের শুরুর প্রথম ম্যাচে আরিফ বাস আর মার্ভিন হলো গেম টাইম পাইছিল, বিকজ দে আর ট্রেনিং দে আর ওয়েল ওয়েল ড্রিল্ড অ্যাবাউট আওয়ার অ্যাবাউট আর স্ট্র্যাটেজিস অ্যাবাউট আর ফরমেশন বা আমরা যে ম্যাচ খেলবো এই সম্পর্কে ওয়েল ড্রিল ছিল দেখে ওই ম্যাচে আরিফ বাস আর মার্ভিন গেম টাইম পাইছিল। এটা নিয়ে অনেক কোশ্চেন মার্ক ছিল, তখন আমি বলছিলাম যে আরিফ বাস আর মার্ভিন হলো অনেকদিন ধরে ট্রেনিং করতেছে টিমের সাথে, এই জন্যই ওদেরকে শুধু গেম টাইম দেওয়া হয়েছে, এই জন্যই টিমের প্রথম ম্যাচে ওরা স্টার্ট করছে। আমাদের অনেক প্লেয়ার ওই ম্যাচে হলো ওই ম্যাচের আগে অনেক প্লেয়ার ইনজুর ছিল, অনেক প্লেয়ার ট্রেন করেনি, এই জন্যই খেলানো হয় না। আমাদের হলো অনেক মাঝখান বলে যে জিদান হলো ট্রেনিং দেখে ট্রেনিং এর পর টিম ডিসাইড করে, এটা নিয়ে অনেক মজাও করা হয় যে ট্রেনিং হয়তো ইমপ্রেসিভ না, ট্রেনিং হয়তো প্লেয়ার ইমপ্রেস করতে পারেনি এই জন্য করাচ্ছে না, এই কারণে হয়তো মানে একটা প্লেয়ারকে স্টার্ট করাচ্ছে না, কিন্তু এটা কিন্তু আসলে একটা ফ্যাক্ট। জিদান হলো ট্রেনিং দেখে, জিদান হলো 2016-17 মানে ও ফার্স্ট টার্ম হোক বা এই টার্ম হোক, জিদানের ক্ষেত্রে ট্রেনিং মেথড হোক বা মানে ট্রেনিং এ একটা প্লেয়ার কিভাবে করতেছে, একটা প্লেয়ার কিভাবে অ্যাডজাস্ট করতেছে একটা ফরমেশনের সাথে বা একটা প্লেয়ার একটা হলো আইডিয়ার সাথে কিভাবে অ্যাডজাস্ট করতেছে, ওইটার উপর বেস করে অনেক প্লেয়ারকে স্টার্ট করায় ম্যাচ, অনেক প্লেয়ারকে বেঞ্চ করায় ম্যাচ, অনেক প্লেয়ারকে একটা রান দেয়। তো জিদান আবার ওই ফেটকার আছে যারা রেগুলারলি ওর টিমের সাথে ট্রেন করতেছে, যারা রেগুলারলি হলো ওর মেথডের সাথে ওয়েল ড্রিল, এখন এই কারণে আরিফ বাসকে না খেলে ইসকোকে আর অ্যাসেনসিওর উপর ভরসা করতে।
আচ্ছা, এইটা মানে যারা হচ্ছে এটা নিয়ে মক করছে বা হচ্ছে জিদান ট্রেনিং সেশন দেখতে হচ্ছে প্লেয়ার ডিসাইড করে এটা নিয়ে মানে যদি কেউ কোশ্চেন তুলতে চায় মানে তাহলে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি বেস কি আমি বুঝি না, মানে ট্রেনিং দেখে প্লেয়ার
এটা এটা কোচ এটা কোচদের কিন্তু বেসিক, এমন কোন কোচ নাই যে ট্রেনিং এ মানে চায় না যে ট্রেনিং এ হলো প্লেয়াররা ইমপ্রেস করুক, তুমি তোমার
আর
পাস্ট রেকর্ড কি থাকতে পারে, তুমি কত বড় প্লেয়ার হও এটা ইম্পর্টেন্ট না, তুমি ট্রেনিং এ কিভাবে আসতেছো,
টু বি
ট্রেনিং এ
অনেস্ট,
কিভাবে পারফর্ম করতেছো, এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো
হ্যাঁ ডেফিনেটলি,
টু
মানে
বি অনেস্ট
কোচ তাহলে যদি
বাকি
ট্রেনিং
এই
ট্রেন না
ব্যাপারে।
দেখে তাহলে কি ফিফার স্ট্যাট দেখবে, ফিফার অ্যাট্রিবিউট দেখে প্লেয়ার চুজ করবে? ডেফিনেটলি না। আর ফুটবল খেলা এমন না যে
আপনার
সাকিব আল হাসানের মতো
যারা যারা
প্র্যাকটিস না
হচ্ছে
করে খেলতে পারবে
এই
না।
সারাদিন হচ্ছে গ্রুপে বা হচ্ছে আমরা বিভিন্ন ফেসবুক পেজে বলি নাজাসম্যান বা অমুক তমুক, যদি নাজাসম্যানের কথা বল, নাজাসম্যান হচ্ছে এমন একটা কোচ যে হচ্ছে প্লেয়ারদের চারদিকে চারটা ড্রোন সেট করে রাখা দেয় ট্রেনিং এ। এখন আপনারা চিন্তা করেন, আপনারা হচ্ছে প্লেয়ারদের চারদিকে ড্রোন লাগা ফুটেজ দেখে সামনে ট্রেনিং এর ভিডিও দেখবেন নাকি নর্মালি জাস্ট ট্রেনিং এর আপডেট নেবেন?
আচ্ছা রাফি ভাই, আপনি কি শুনতে
ভাইয়ের মিমি লোডশেডিং
দাদাই চলে গেল।
রাফি ভাই কি, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? আমার মনে হয় রাফি ভাই কোনো সমস্যা ফেস করছেন। তো আচ্ছা কামিল, একটা কোশ্চেনে আসে যে জিদানের একটা বদনাম নিয়ে, সেটা হচ্ছে জিদান ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করেন না, সেটা কতটা সত্য বা অসত্য সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব না, আমরা ডিসকাস করব এই কমেন্ট আগে নিয়ে, সেটা হচ্ছে অন এ সিরিয়াস নোট, বাট অ্যাবাউট লং টার্ম ইফেক্টস অফ প্লেইং কাস্টিয়া প্লেয়ার সাজ ব্যাক টু ব্যাক, ইয়েস ইটস আ বিগ অপরচুনিটি, এটা কি আসলে অপরচুনিটি হিসেবে কাউন্টেবল? হোয়াট ডু ইউ থিঙ্ক কনসিডারিং এভরিথিং আওয়ার ফিনান্সিয়াল কেস?
আচ্ছা আমাদের ক্যাসিয়া কিন্তু মানে এমন না, মানে স্পেন আর জার্মানি এই 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 দুই দেশের হচ্ছে ক্লাব গুলোর যেটা সেকেন্ড টিম এটা হচ্ছে ইপিএল এর ক্লাব গুলোর মতো না, যেখানে হচ্ছে আপনার বি টিম বি টিম খেলায়, এদের কোনো মাঝখানে লিগের ফাইট নাই বা এরকম কোনো মানে তাদের মধ্যে ইন বিটুইন কোনো মানে ক্ল্যাশ হয় না। ক্যাসিয়া হচ্ছে আপনার এরা অলওয়েজ মানে এখন ওদের গোল্ডেন এজ যখন ছিল তখন অলওয়েজ সেকেন্ড ডিভিশনে খেলতো, এখন মনে করেন থার্ড ডিভিশনে খেলছে, বাট অলওয়েজ ওরা কিন্তু কম্পিটিটিভ ম্যাচের মধ্যে থাকতেছে, ওরা ফুল টাইম ম্যাচের মধ্যে থাকতেছে। তো এই হিসাবে এমন না যে আপনার ওরা হচ্ছে ম্যাচের প্রেশার নেয় না বা ম্যাচের খেলা খেলে না। যারা হচ্ছে মোটামুটি ফুটবল খেলে, আমি ফুটবল খেলি না পাইতো, আমি অনেক জঘন্য ফুটবলার, যারা হচ্ছে মোটামুটি ফুটবল খেলে আমার মনে হয় তারা হচ্ছে আপনার বুঝবে যে কোন ডিভিশনের ম্যাচই হচ্ছে এমন আউফাও ম্যাচ না যে হচ্ছে আপনি মাঠে নামলেন একসাথে, আমাদের দেশে যেটা পারা ফুটবল হয় বলের পিছনে হচ্ছে গোলকিপার বাদে বাকি 10 জন 10 জন করে ছোটে এরকম ভাবে খেলে। ইউরোপের লেভেলের ফুটবল এটা, এখন যে ডিভিশনের খেলাও করা মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেনই করবে, আর স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করে ইউরোপের মানে টায়ার আরো নিচে নেমে যায়, তো এইটাই আর কি। আমার মনে হয় এইটা হচ্ছে ইয়ং প্লেয়ারদের জন্য অনেক বড় মানে একটা অপরচুনিটি, যেখানে ওরা লুক আপ তো করতে পারবে যে না সেম স্কোয়াড, আমার স্কোয়াডের নাম আমার উঠছে ক্রুস মডরিচের সাথে অথবা আপনার বাকি যারা টিমের স্টার প্লেয়ার আছে তাদের সাথে, এটা ওদের জন্য আমার মনে হয় অনেক আইডিয়াল একটা অপরচুনিটি বা ওদের জন্য অনেক আপনার মানে সম্মানের এই জিনিসটা। তো এই হিসাবে আমি এখানে খারাপ কোনো কিছু দেখতেছি না। প্লাস আর একটা এক্সাম্পল দিই, এই সিজনে কিন্তু মানে আমরা এটা বলতেছি বাট বার্সার কিন্তু অনেকগুলো একাডেমি প্লেয়ার এই সিজনে ফার্স্ট টিমে ঢুকছে। আপনার যখন বার্সার প্লেয়ার র্যাপিডলি খারাপ করতেছিল তখন হচ্ছে মারিবা, তারপর হচ্ছে ফাতিকেও লাস্ট সিজনে এইভাবে ঢুকানো হয়েছে, তারপর পুইজ ঢুকছে এইভাবে, ওদের অনেকগুলো প্লেয়ার এই সেম ভাবে ঢুকছে এবং ঢুকার পর তারা ভালো করতেছে জন্য সবাই অনেক প্রেস করতেছে, বার্সারও দেখা গেছে ফ্লোটা চলে আসছে। তো আমার মনে হয় যে এইটা আমাদের মেইন টিমের জন্য ব্লেসিং যে আমরা বেশ কিছু ইয়ং গান পাইতেছি এবং তারা আমাদের স্কোয়াডের সাথে মানে এখনই যুক্ত হয়ে যাচ্ছে, এখন হুনুস তাদের মধ্যে কেউ আমরা আরেকটা মানে যোগ কেউ যোগ করলে করতে পারে, বাট আরেকটা হচ্ছে নাচো পাইতে পারি বা আরেকটা ভাস্কেস পাইতে পারি বা এই টাইপের কোনো প্লেয়ার পাইতে পারি, হইতেই পারে।
আচ্ছা মারিয়ানো সরি আমাদের রদ্রিগো, ওকে হচ্ছে ওর জেনুইন পজিশন হচ্ছে লেফট উইং, কিন্তু ওকে টিমের প্রয়োজনে খেলানো হচ্ছে রাইটিং এ, হয়তো ওর বেস্টটা আমরা পাচ্ছি না মানে, কিন্তু ওর ফিনিশিং নিয়ে কিন্তু এখনো কোনো ডাউট নাই, মানে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ও সুযোগ পেলে স্কোর করছে। তো আজকের ম্যাচে এক বড় একজন জানতে চেয়েছেন হোয়াই ডাজ রদ্রিগো ইজ নট বিং ইউজড ইন বেনজেমা রোল ইন হিজ অ্যাবসেন্স। আই গেস বেনজেমা রোল বলতে উনি সম্ভবত স্ট্রাইকার রোলটার কথাই বোঝাতে চেয়েছেন, কারণ বেনজেমা রোলটাই বেনজেমা ইনএভিটেবল একটা ক্যারেক্টার। তো যাই হোক, তো আজকের ম্যাচে অ্যাকচুয়ালি রদ্রিগোকে স্ট্রাইকার হিসেবে খেলানো যেত কি না, মানে এই ব্যাপারে রাফি ভাই আপনার কি মতামত, এটা কি ট্রাই দেওয়া যেত? রাফি ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
লাস্টে একটু কেটে গেছে।
হ্যাঁ হ্যাঁ, মানে জানতে চাচ্ছিলাম যে মানে রদ্রিগো অ্যাকচুয়ালি স্ট্রাইকার রোলে, ও যেহেতু ফিনিশিংটা খুব মানে বেশ ভালো, বেশ আমাদের জন্য বেশ ইমপ্রেসিভ, তো সেক্ষেত্রে ওকে আজকে স্ট্রাইকার হিসেবে খেলানো যেত কিনা, মানে একটা একটা এক্সপেরিমেন্ট হয়ে যেত সেক্ষেত্রে।
আজকের যে টিম এগেইনস্ট আমরা খেলতেছি ওরা কিন্তু ফিজিক্যাল খেলবে, আর আমাদের যেহেতু ব্যাকলাইন না অনেকটা আজকে উইক, সো আমার মনে হয় রড্রিগোকে জিদান আশা মনে হয় না ফার্স্ট মানে স্ট্রাইকার বা ওরকম কোনো অফেন্সিভ পজিশনে খেলাবে, যেহেতু ওর ওয়ার্ক রেট ভালো প্লাস একটু ডিফেন্সিভ স্কিলটাও আছে। সো আমার মনে হয় আমাদের মিড আর মিডের নিচেও তাকে খুব আজকে দরকার, আর কি গিভেন দ্য সিচুয়েশন আজকে যে অবস্থা আমাদের সবকিছু মিলায়। সো আমার মনে হয় রড্রিগো চেয়ে বেটার এখন আসলে এসেন্সিও আর মারিওনা ছাড়া ওই নাম্বার 9 বা নাম্বার 10 বা স্ট্রাইকার পজিশনে খেলার মতো আর কেউ নাই আর কি স্কোয়াডে আজকে। সো এই দুজনের উপরে আজকে মানে ভরসা করতে হবে, আর এরপরে যদি গোল না হয় তাহলে তো মনে হয় 60-70 মিনিটের পরে বেনজেমাকে নামাবেই, সো এটা মোটামুটি ইনএভিটেবল। সো রড্রিগোর মনে হয় না আজকেও খুব একটা অফেন্সিভ কোনো ইয়েতে আমি দেখব।
আচ্ছা
আমি কথা
কিছু বলতে যাচ্ছি
ভাই, আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না আমরা কেন হচ্ছে আপনার 4-2-3-1 বা 4-3-3 এরকম চিন্তা করতেছি। আজকের যে স্কোয়াডটা আপনার এই সেম স্কোয়াড, আপনি আপনি স্কোয়াডের দিকে তাকাইলেই মানে সবাই আমরা বুঝতে পারবো যে যেহেতু আমাদের দুইটা অফেন্সিভ ফুলব্যাক আছে, আপনার দুইজন উইঙ্গারকে হচ্ছে ওয়াইডে দিয়ে 4-4-2 ইজিলি খেলা যাবে, রদ্রিগো আর হচ্ছে মারিনোকে একসাথে। ম্যাচের মধ্যে দেখবেন যে কোনো না কোনো সময় আপনার 15 মিনিট হোক 20 মিনিট হোক আপনার যখন ইন গেম ট্যাকটিক্স সুইচ করবে রিজন, তখন হচ্ছে ঘুরে ফিরে সেম জিনিসটাই হবে, দেখবেন যে হয় রদ্রিগো স্ট্রাইকে না হলে ভিনিসিয়াস স্ট্রাইকে, দেখবেন যে দুইজন হচ্ছে ফুলব্যাককে শিল করতেছে, আমরা যেটা পার্সোনালি মনে হয় আর কি। কারণ যেহেতু আমাদের অফেন্সিভ ফুলব্যাক আছে, যদি ওয়াইডে আরেকটা আর দুইটা এক্সট্রা প্লেয়ার থাকে এটা হচ্ছে তার জন্য আরো ভালো, এটা আমাদের ডিফেন্সিভলিও ভালো অ্যাটাকের জন্য ভালো, কারণ দুইজন স্ট্রাইকার সামনে থাকছে, তো এটা একদম উড়াই দেয়া যায় না।
বেসিক্যালি আসলে রড্রিগোকে কেন আমরা বেনজেমার পজিশনে খেলাচ্ছি না, কারণ আমাদের অপশন নেই, আমাদেরকে 11 জনের প্লেয়ার হলো ফিল আপ করতে হবে, এই জন্য মারিয়ানোকেও খেলাইতে হবে রড্রিগোকেও খেলাইতে হবে, তো আমাদের এই লাক্সারি নাই যে আমরা রড্রিগোকে বেনজেমার পজিশনে খেলাবো আরেকটা ফিল আরেকটা পজিশন আমরা কি দিয়ে ফিল আপ করবো, ওই লাক্সারিটা নাই আমাদের।
আচ্ছা তো আজকের যদিও এই যে টপিকটা নিয়ে মানে কথা বলতে হচ্ছে আজকে আমাদেরকে, সেটা একেবারে অ্যাকসেপ্টেবল ছিল না, সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা জানি যে মাদ্রিদ কম বেশি একটা মানে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণে হয়তো আমরা ফ্যানরা যে ধরনের সাইনিং ডিমান্ড করছি সেটা হচ্ছে না, আর এবং সেইটার যে সাফারার আমরা হচ্ছি না তা না, হয়তো সামহাও আমরা হচ্ছে অনেকগুলো স্টর্মি উইক সার্ভাইভ করে গেছি, বাট এটা কতটা কন্টিনিউয়াস থাকবে সেটাও একটা প্রশ্ন, কারণ আমাদের সেই স্কোয়াড ডেপথটা নাই, কারণ আমরা নতুন প্লেয়ার সাইন করাতে পারছি না। এইরকম একটা সিচুয়েশনে মানে ফিনান্সিয়াল মানে ফ্যাক্টর কথা বলছে, আমরা এখন যে মানে রিউমারটা শুনতে পাচ্ছি ইউরোপিয়ান সুপার লিগের, যেটা মানে যেই রিউমারটা এক্চুয়ালি আর রিউমারের পর্যায়ে নাই সেটা বোঝা যাচ্ছে, কারণ ফিফা উয়েফা এফএ স্প্যানিশ লা লিগা অথরিটি সবাই হচ্ছে বলা যায় যে আজকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এই টপিকটা নিয়ে। তো আসলে কনসিডারিং এভরিথিং অ্যারাউন্ড ইন মাদ্রিদ এনভায়রনমেন্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি ফ্যান হিসেবে মানে মেনে নেওয়ার অনুভূতিটা কেমন, এই কোশ্চেনটা আমার সবার কাছে, কামিলকে দিয়ে শুরু করি।
আসলে আমি ফ্যান হিসেবে এই জিনিস সব মানে একদমই মানি না, এটার কারণ ফাইনান্সিয়াল কোনো দিক বা মোরালিটি কোনো দিকের আগে আমি যেটা চিন্তা করতেছি এটা হচ্ছে প্লেয়ারদের অবস্থা। আপনি যখন বছরে হচ্ছে আপনার দুইটা লিগ কম্পিটিশন মানে ন্যাশনস কম্পিটিশন দুইটা ইউরোপিয়ান কম্পিটিশন ফাইট করবেন, আপনার স্কোয়াডে ডেপথ হওয়া লাগবে 30 জন, না আপনার স্কোয়াডে ডেপথ হওয়া লাগবে 29 জন, আর আপনার এখন এই 30 জন ছাড়া আপনি মনে করেন সেম আমাদের মানে দুইটা কম্পিটিশনে ফাইট করতেছি এবার, তাতে আমাদের স্কোয়াডে যে অবস্থা রাইট নাও, এই এই প্লেয়ারদের আপনি যদি এরকম স্ট্রেসফুল বিগ ম্যাচে আরো নামায় দেন আপনার উইক টু উইক, তাহলে আপনার প্লেয়ারদের ওই লেভেলের স্ট্যামিনাও থাকবে না, দেখবেন যে ম্যাচ টু ম্যাচ ইনজুর্ড হইতেছে, তখন হচ্ছে কাউকে না কাউকে দিয়ে রিপ্লেস করা লাগবে, তখন ওই ওই জায়গা মানে ফিল আপ করার জন্য প্রতি পজিশনে এখন মনে করেন 2-3 করে ব্যাকআপ রাখে, তখন লাগবে 4-5 করে ব্যাকআপ প্রত্যেকটা টিম, এই কারণে সবচেয়ে বেশি লসে পড়বে ছোট টিম গুলা। হ্যাঁ ছোট টিম গুলো তো কোয়ালিফাই যে সিস্টেমটা এইখান থেকে তো লস পাবে, কারণ এই নতুন যে সিস্টেমটা, 11টা টিম দেখলাম যে একদম কোর মেম্বার তারা কখনো রিপ্লেস হবে না, তারা একদম আজীবন থাকবে। তো ওই হিসাবে আপনার 5টা মাত্র জায়গা থাকতেছে যে 5টার জন্য বাকিরা কোয়ালিফাই করবে। ছোট টিমদের বলা যায় যে ইউরোপে খেলার বা বড় টিমদের সাথে ফাইট করার যে একটা স্বপ্ন থাকে, এই স্বপ্নটা কখনোই ফিল আপ হবে না। সাথে তারা যে প্লেয়ার গুলো প্রডিউস করবে, এই এইগুলো প্লেয়ার আমার মনে হয় কোনো ছিটে ফোটাও রাখতে পারবে না। এটা যদি
আচ্ছা কামিল, আমি 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 একটু ইন্টারাপ্ট করি তোমার ডিসকাশন, সেটা হচ্ছে যে তুমি যেটা বললা যে আরেকটা লিগ যদি যোগ হয় সাথে করে, তখন হচ্ছে ডোমেস্টিক লিগ, ডোমেস্টিক কাপ, চ্যাম্পিয়ন্স লিগ সবগুলো মিলে ভালো একটা প্রেশার হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ সবগুলো বোর্ড অলরেডি মানে টপ লিগ গুলো অলরেডি বলে দিয়েছে যে যারা এই ইউরোপিয়ান সুপার লিগে খেলবে তারা কেউই হচ্ছে তাদের ডোমেস্টিক কোনো কাপে খেলতে পারবে না, কোনো লিগে পার্টিসিপেট করতে পারবে না, এবং উয়েফাও ঠিক একই কথা বলে দিয়েছে। সো আলটিমেটলি বিষয়টা যা দাঁড়াচ্ছে এই মানে ইউরোপিয়ান সুপার লিগে খেলা টিম গুলো শুধুমাত্র এই একটা লিগে খেলতে হবে, আর কোনো লিগে পার্টিসিপেট করা হবে না। সো অ্যাকচুয়ালি মানে স্কোয়াডের উপরে প্রেশারের কোশ্চেনটাই আর থাকছে না। বাট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে যে এইরকম একটা লিগে যদি এটা সামহাও এক্সিকিউটেড হয়ে যায়, এরকম টিমে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনাতে আদৌ কোনো বিগ নেমস আর খেলতে আসবে কি না?
আমার মন আমি ফার্স্টে যেটা মনে হয় এটা সাকসিড আমার কেন জানি মনে হবে না, বিকজ আপনি এতগুলো লিগ থেকে এতগুলো বিগ টিম যখন সরায় নেবেন তখন মানে লিগটার জৌলুসি অন্যরকম হয়ে যায়। প্লাস এই দলগুলোর জন্য লস তো আছে, মানে দুই উভয়তে এটা অনেক বড় লস। আর এখন টাকা পয়সা যে ক্রাইসিসটা, আমার মনে হয় যে এটা এটা হচ্ছে কোনো ঝামেলা বাঁধছে। আমি একটু ঘাটাঘাটি করলাম যখন, তখন দেখলাম আমাদের প্রতি সামারে যে আপনার আমরা ইউএসএ অথবা এশিয়াতে খেলতে যাই, এই ইউএসএ বেসিক আপনার টুর্নামেন্টটা হয় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ, ওইটা থেকে এই জিনিসটা অনেকটা ইন্সপায়ার্ড। তো এইটা হচ্ছে আপনার এখন যে ডোমেস্টিক কোনো লিগ না থাকে তাহলে আপনার মানে কোনো বর্ডার থাকতেছে না, তখন এইটা দেখা যাচ্ছে আইপিএল এর মতো হচ্ছে। আর এই ফুটবল হচ্ছে আমরা মানে কেউই চাইবো না যে কোনো লিগ থাকবে না, বছরে আমরা জাস্ট ঘুরে ফিরে এই একটা লিগ দেখবো, মানে ফ্যানদের জন্য এটা কষ্টকর। প্লাস হচ্ছে আমি এখানে আপনার উয়েফা বলেন, ফিফা বলেন বা হচ্ছে ফেডারেশন বলেন, সবার সাথে মোটামুটি একমত, কারণ এটাতে সবচেয়ে মানে আমি যদি সেলফলেস ভাবে চিন্তা করি বা নিউট্রাল পয়েন্ট থেকে চিন্তা করি তাহলে বাকি টিম গুলোর জন্য এটা কাইন্ড অফ ডিজাস্টার। যেটা বললাম সবার ড্রিম থাকে যে খেলবো বড় টিম এর সাথে,
মানে ফেয়ার প্লে এর যে কনসেপ্টটা উয়েফা বা ফিফা সব সময় ক্যারি করে সেই জিনিসটা থাকছে না।
বাট আমার মনে হয় এখানে আচ্ছা সরি আমার মনে হয় যে দুই পয়েন্ট যদি কোনো মিডল পয়েন্টে আসতে পারে তাহলে এটা দুই উইকেটে বেনিফিশিয়াল, কারণ দুই সাইডেই লস হবে এটার জন্য। হিউজ ওয়াসিফ তোমার অনুভূতি আজকে
ছিল,
কোশ্চেনটা কি ছিল?
কোশ্চেনটা ছিল এই যে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা বলে যে হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ, যেটা কারণে আর কি আজকে তো সবাই অলরেডি অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েই দিল যে এখানে যারা খেলবে তারা কেউ হচ্ছে ডোমেস্টিক লিগ বা কাপ ইভেন হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেট করতে পারবে না, এবং ন্যাশনাল
যেমন আমরা যখন হলো এই লিগ ম্যাচ দেখতেছি আজকে আমরা গেটাফের সাথে খেলবো, আমরা গেটাফের সাথে জিতবো কিনা ওইটা আমাদের কোনো শিওর না। একটা ছোট টিম হলো, তারপরে একটা মোনাকো যখন ইউসিএল এ ভালো খেলে, একটা আয়াস যখন ইউসিএল এ ভালো খেলে, বা পোর্তো যখন এই সিজনে পোর্তো এর আগে সিজনে লিওন অলিম্পিক লিও, এই টিম গুলো যখন হলো ভালো খেলে এটাই হলো চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে হলো অ্যাট্রাকটিভ ফ্যাক্টর, যে ছোট টিম গুলো ভালো খেলতেছে, একটা আন্ডারডগদের হলো স্টোরি গুলা দেখা। কিন্তু যখন আমরা উয়েফা সুপার লিগের ক্ষেত্রে যাবো, যেটা প্ল্যান, এখন উয়েফা সুপার লিগকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জন্য, আপনি যেটা বললেন এটা কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জন্য না, উয়েফা সুপার লিগের প্ল্যান অনেকদিন থেকেই চলতেছে। এখন এটা প্রি প্ল্যান করা হচ্ছে, হয়তো 2022-23-24 এর দিকে ক্লাব গুলো এক্সিকিউট করার ট্রাই করতো, এটা প্রি প্ল্যান করা হচ্ছে খালি এই কোভিড সিচুয়েশনের জন্য। ক্লাব গুলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর দিকে যাচ্ছে, এই জন্য ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি করা সম্ভব সুপার লিগ করে ফেলুক। এখন সুপার লিগ করবে কিনা এটার দিক থেকে একজন ফ্যান হিসেবে, একজন ফুটবল ফ্যান হিসেবে খুবই ডিজাস্টারাস একটা ডিসিশন, কারণ হলো উয়েফা সিস্টেমটা কিন্তু পারফেক্ট। প্রথম চারটা টিম, আমি যদি তাড়াতাড়ি বলি, প্রথম চারটা টিম হলো ইয়াতে খেলবে, ইউসিএল এ খেলবে, ছোট টিম গুলো হলো ট্রাই করতেছে টপ করে আসার, একটা চ্যাম্পিয়ন্স লিগে যখন চান্স পাবে ওদের জন্য অনেক বেনিফিশিয়াল। যদি আমরা এটাকে পুরোপুরি হলো পুরোপুরি সরাই ফেলি তাহলে ছোট টিম গুলোর ওই কম্পিটিশনটা থাকতেছে না টপ করে খেলার জন্য, তারপরে হলো রেলিগেশন থেকে হলো সেকেন্ড ডিভিশনে আসার জন্য, থার্ড ডিভিশনে আসার জন্য ওই কম্পিটিশন, ওই পুরো ফ্যাক্টরটাই থাকতেছে না টিম গুলোর জন্য। বড় টিম গুলোর জন্য বেনিফিশিয়াল একদিক থেকে যে ওরা হলো অনেক যেমন আমরা একটা একটা রিয়াল মাদ্রিদ যদি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে, রিয়াল মাদ্রিদের টোটাল ইনকাম হবে 180 মিলিয়ন সামথিং এর মতো, কিন্তু আমরা যখন 2018-19 এ জিতছিলাম তখন আমাদের টোটাল ইনকাম ছিল 256 মিলিয়নের মতো 17-18 যখন জিতছিলাম। কিন্তু এইবার আমরা যদি সুপার লিগে খেলে, যেটা কোকো সুপার লিগ, ওটাতে পার্টিসিপেট করার জন্য শুধু শুধু পার্টিসিপেশন ফি হিসেবে 350 মিলিয়ন পাবে। আমরা হলো ওই টিভি স্পন্সরশিপ রাইট এগুলো সব বাদ দিয়ে ক্লাবরা ভাবতেছে ফাইন্যান্সিয়াল, ওদের পয়েন্ট অফ ভিউ, ওদের পয়েন্ট অফ ভিউ থেকে হলো ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ইম্প্রুভ করার জন্য, বা ফাইন্যান্সিয়ালি হলো ওদের হলো মার্কেটটাকে আরো মানে ওদের ফাইন্যান্সিয়াল স্টেট হিসেবে, এখন ফুটবলটা তো অনেক ফাইন্যান্সিয়াল হিসেবে দেখা হয়, ফুটবলে ইমোশনটা কমে গেছে ক্লাবদের জন্য, ওই হিসেবে ওদের পয়েন্ট অফ ভিউটা হয়তো ঠিক, কিন্তু পুরো ফুটবলের স্ট্রাকচারের জন্য এটা অনেক বড় ডিজাস্টার। কারণ ছোট টিমদের জন্য এটা, বড় টিমরা বল আরো বড় হবে, ছোট টিমদের ওই সুযোগটা নেই, ওই আন্ডারডগদের ওই সুযোগটা থাকবে। আপনি ইপিএল হবেন, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, তারপরে হলো টটেনহাম, এত বড় বড় টিম, আর্সেনাল, টটেনহাম, এত বড় বড় টিম গুলো বাদ দিয়ে যদি ইপিএল হয়, ইপিএল এর জন্য কিন্তু অনেক, ইপিএল হয়তো এখন 6 বিলিয়ন রেভিনিউ, ওদের রেভিনিউ কমে 2 বিলিয়ন চলে যাবে, ইপিএল চলবে না এমন না, কিন্তু ইপিএল এর জন্য অনেক বড় ডিজাস্টার। তো সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে যদি উয়েফা আর এলিট ক্লাব গুলো একটা মিডিল পয়েন্টে আছে, মিডিল গ্রাউন্ডে আছে, এটা সবার জন্যই বেটার হবে।
আচ্ছা, আর আজকের দিনে শেষ কোশ্চেনটা আগে একটু ফাঁস করে দিয়ে যাই নাফিসের কাছে আসার আগে, সেটা হচ্ছে এটা এটা দর্শকদের জন্য, সেটা হচ্ছে আপনাদের প্রেডিকশন গুলো কমেন্টে দিয়ে থাকুন, এবং রাফি ভাই আপনি আপনার এই বিষয়ে মতামতটা শেষ করে প্রেডিকশনে চলে যাবেন। রাফি ভাই বোধ হয় আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। তো কামিল, আজকের প্রেডিকশন
প্রেডিকশন না প্লিজ,
হ্যালো,
এটা অনেক লাকি আমাদের জন্য, আপনিও
জানেন। আচ্ছা, ওকে ওকে ওকে, আই 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 আন্ডারস্ট্যান্ড, ওকে। হ্যাঁ রাফি ভাই,
হ্যালো,
হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আজকের প্রেডিকশনটা বলেন, আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে, তো আজকের প্রেডিকশনটা নিয়ে শেষ করি। কামিল যেসব ম্যাচে প্রেডিক্ট করে সেইসব ম্যাচে রিয়াল মাদ্রিদ হারে, তো সেই ভয়ে সে আজকে প্রেডিক্ট করবে না, আর আমরাও আমরাও যাই মাদ্রিদ জিতুক, সেজন্য কামিলের প্রেডিকশনটা নিচ্ছি না। আমার প্রেডিকশন 1-0 ফর মাদ্রিদ। তো আজকে হেতাফের মাঠে ওই ম্যাচ, এমনিতেই হেতাফে খুবই মানে আমাদের জন্য খুব টাফ অপোনেন্ট, তার উপর ওদের মাঠে খেলা, তো 1-0 এর বেশি একচুয়ালি আশা করছি না। তো এনিওয়ে, যারা প্রেডিকশন গুলো দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, যারা কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে একটা অনুরোধ করব, আমাদের দেশে কোভিড সিচুয়েশন যেভাবে বাড়ছে, সবাই যতটা সম্ভব সতর্ক থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, এবং অবশ্যই লকডাউন মেনটেন করে চলার চেষ্টা করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারের পরিবারের নিজে সচেতন থাকুন, এবং পরিবারের যত্ন নিন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং শুভকামনা রিয়াল মাদ্রিদের জন্য। আলা মাদ্রিদ।